আমার প্রিয় সিসি টু জেনারেল ক্লাসের ছাত্রছাত্রীরা, আমি নূপুর দত্ত, ইতিহাস বিভাগীয় প্রধান। আগের দিন আমি তোমাদের হর্ষবর্ধন এবং তার রাজত্বকাল, শাসন ব্যবস্থা এবং কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি চোল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলতে হয় যে উপাদান, যে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করলে কোন কোন উপাদান থেকে আমরা চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। প্রাচীন ভারতে চোলরা একটা সুষ্ঠু, সুদক্ষ ও সুবিন্যস্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম হয়। চোল রাজাদের বিভিন্ন শিলালিপি ছিল, বিশেষ করে প্রথম পরান্তকের লিপি, রাজরাজর তাম্রশাসন, সমসাময়িক মুদ্রা এবং বিভিন্ন চৈনিক ও আরব পরিব্রাজক যারা ছিলেন তাদের রচনা থেকে আমরা চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। চোল শাসন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, দক্ষিণ ভারতে বিভিন্ন রাজবংশের শাসন ব্যবস্থায় সামন্তদের প্রভাব ছিল যথেষ্ট, কিন্তু চোল শাসকরা এমন শাসক ছিলেন যারা সামন্তদের প্রভাব খর্ব করে একটা শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। দ্বিতীয়ত, আরেকটি দিক থেকে চোল শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা চোল শাসন ব্যবস্থায় রাজা অপ্রতিহত শক্তির অধিকারী হলেও এখানে প্রাদেশিক শাসনের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। তৃতীয়ত, এই শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা। এই ব্যবস্থায় রাজা বা রাষ্ট্রের সঙ্গে প্রজার সরাসরি যোগাযোগ ছিল, যার ফলে এই শাসন ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগীদের অস্তিত্বের কথা আমরা জানতে পারি না। এবারে এই শাসন ব্যবস্থায় রাজার কি ভূমিকা ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। রাজা ছিলেন এই শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি বা সর্বেসর্বা। রাজপদ ছিল বংশানুক্রমিক, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও হতো, তবে সাধারণভাবে জ্যেষ্ঠপুত্রই সিংহাসনে বসতেন। রাজার একাধিক জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল এবং রাজারা বিভিন্ন আড়ম্বরপূর্ণ উপাধি গ্রহণ করতেন। এই উপাধিগুলি ছিল একটু অদ্ভুত রকমের, যেমন চোল মার্তণ্ড, পাণ্ড কুলাসনী, গঙ্গাইকোণ্ড, চক্রবর্তীগণ প্রভৃতি। চোল রাজারা রাজার দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তারা মনে করতেন যে রাজা হলেন ঈশ্বরের প্রত্যক্ষ প্রতিনিধি। সুতরাং রাজা যা করছেন সেটা হচ্ছে ঈশ্বরের আদেশে করছেন, এবং এই কথাটাই তারা প্রজাদের মধ্যে সবসময় বলতেন, এবং প্রজাদের এই বিশ্বাস জন্মেছিল যে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। অনেক সময় মৃত রাজার স্মরণে মন্দির প্রতিষ্ঠা করে তাতে রাজার মূর্তি স্থাপন করে পুজো করা হতো। এবার এই শাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের কি ভূমিকা ছিল সেটা আমরা একবার দেখে নেব। রাজা সর্বশক্তির অধিকারী হলে ছিলেন এবং দৈব অধিকারে বিশ্বাসী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও রাজা কিন্তু কখনোই স্বৈরাচারী ছিলেন না বা স্বেচ্ছাচারী ছিলেন না। প্রথমত, রাজদরবারে পুরোহিত, রাজগুরু, ধর্মের উপদেষ্টা প্রভৃতি উপস্থিত থাকতেন। দ্বিতীয়ত, একটি সুসংহত আমলাতন্ত্রের মাধ্যমে শাসন কার্য পরিচালিত হতো। আমলারা রাজা কর্তৃক নিযুক্ত হতেন, কর্মচারী নিয়োগ পদ্ধতি সম্পর্কে কিন্তু স্পষ্ট কিছু জানা যায় না। তারা যোগ্যতা, জন্ম, বংশকৌলিন্য ও সামাজিক মর্যাদার ভিত্তিতে নিযুক্ত হতেন কি না সে সম্পর্কে মতভেদ থাকলেও চোলদের যে শাসন ব্যবস্থা থাকে মানে শাসন ব্যবস্থা আমরা চিত্র পাই, তার থেকে একটা ধারণা করা যায় যে অবশ্যই যোগ্যতা এবং সামাজিক মর্যাদার ভিত্তিতে তারা নিযুক্ত হতেন। শাসন পরিচালনায় রাজাকে সাহায্য করার জন্য কোনো মন্ত্রিপরিষদ ছিল কি না তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, তবে রাজাকে একটি কর্মচারী পরিষদ রাজাকে সাহায্য করত এবং রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সর্বদা তার পাশে ছিল। এই পরিষদের সদস্যরা রাজা কর্তৃক মনোনীত হতেন এবং তাদের উপদেশ গ্রহণ করা বা না করা সম্পূর্ণ রাজার ইচ্ছাধীন ছিল। চতুর্থত, রাজকর্মচারীরা বেতন হিসেবে কিন্তু জমি পেতেন, তবে এক্ষেত্রে জমির মালিকানা কিন্তু রাজার অধীনে ছিল, তারা কেবল এই জমি থেকে রাজস্ব আদায়ের স্বত্ব পেয়েছিলেন। কর্মদক্ষতার পুরস্কার হিসেবে তাদেরকে বিভিন্ন উপাধি দেওয়া হতো। পঞ্চমত, কর্মচারীদের কাজ পরিদর্শনের জন্য রাজা মাঝে মাঝে ভ্রমণে বের হতেন। এবার আমরা দেখে নেব যে চোল শাসন ব্যবস্থায় প্রাদেশিক শাসনের কাঠামোটা কেমন ছিল। সমগ্র চোল সাম্রাজ্যকে বলা হতো চোল মণ্ডলম। চোল রাজ্য দুটি ভাগে বিভক্ত ছিল। এক নম্বর, একটি ছিল সামন্ত শাসিত অঞ্চল, যেখানে সামন্ত রাজারা কর দিতেন আর যুদ্ধকালে রাজাকে তারা সৈন্য দিয়ে সাহায্য করতেন। দু নম্বর, চোল রাজার প্রত্যক্ষ শাসনাধীনে কিছু অঞ্চল ছিল। রাজার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। এই প্রদেশগুলিকে বলা হতো মণ্ডলম। প্রদেশগুলির কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না। রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে প্রদেশের সংখ্যাও বৃদ্ধি পেত। প্রদেশ বা মণ্ডলমগুলি কয়েকটি কোট্টাম বা জেলায় বিভক্ত ছিল। কোট্টাম, কয়কার টয়টয়াকার ম, কোট্টাম বা জেলায় বিভক্ত ছিল। কোট্টামগুলি নাড়ু বা অঞ্চলে বিভক্ত ছিল। আবার নাড়ুর অধীনে ছিল কুর্রম বা কিছু সংখ্যক গ্রামের সমষ্টি। কয়হস্যু বয়সূন্যর বয়সূন্যর ম কুর্রম, যাকে অর্থাৎ গ্রামের সমষ্টি বা গ্রাম সমবায়। সাধারণত রাজপুত্ররাই মণ্ডলের শাসনকার্য পরিচালনা করতেন। রাজপুত্রদের বলা হতো তাই মণ্ডলেশ্বর। এবার আমরা চোল প্রদেশের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে জানব। ভূমি রাজস্ব ছিল সরকারি আয়ের প্রধান উৎস। এই কর নগদ অর্থে বা উৎপাদিত শস্যের দ্বারা দেওয়া যেত। করের হার সাধারণত উৎপাদিত শস্যের এক তৃতীয়াংশ থেকে এক ষষ্ঠাংশের মধ্যে ওঠানামা করত। চোল সাম্রাজ্যে প্রায়ই জমি জরিপ করা হতো এবং জমির উৎপাদিকা শক্তি পরীক্ষা করে তারপরে কর ধার্য করা হতো। কৃষির উন্নতির জন্য সেচের উপর খুব গুরুত্ব আরোপ করা হয়। যুদ্ধ, বন্যা প্রতিরোধ, বাঁধ সংস্কার ও মন্দির নির্মাণের জন্য অতিরিক্ত কর আদায় করা হতো। বিশেষ বিশেষ ক্ষেত্রে আবার আংশিক বা পুরোপুরিভাবে কর মুকুব করা হতো। ভূমি কর ছাড়া লবণ কর, বন সম্পদ কর, বাণিজ্য কর, তাঁত কর, খনি কর, তেলকলের উপরে কর, পশু বাজার খনি প্রভৃতির থেকেও কর আদায় করা হতো। বৈদেশিক বাণিজ্যের দিকে রাজাদের যথেষ্ট নজর ছিল, জরিমানা থেকে ও প্রচুর আয় হতো। আবাদি জমি, মন্দির, পুষ্করিণী, সেচ খাল প্রভৃতি কিন্তু করের আওতায় ছিল না, অর্থাৎ এগুলো ছিল কর মুক্ত। এবার আমরা দেখে নেব যে চোল প্রদেশে বিচার ব্যবস্থার পরিকাঠামো কেমন ছিল। বিচারের কাজ স্থানীয়ভাবেই পরিচালিত হতো। গ্রামের বিচার চলত পঞ্চায়েতের মাধ্যমে। রাজকীয় আদালতকে বলা হতো ধর্মাসন। পঞ্চায়েতের রায়ের বিরুদ্ধে নাড়ুর বিচারকদের কাছে আপিল করা যেত। এই যুগে দু রকমের মামলার বিচার এখানে হতো, সেটা হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি। রাজা ছিলেন রাজদ্রোহের বিচারকর্তা। শাস্তি হিসেবে জরিমানা, কারাদণ্ড, বেত্রাঘাত, মৃত্যুদণ্ড, হাতির পায়ের নিচে পিষে মারা প্রভৃতি কিন্তু প্রচলিত ছিল। এবার আমরা চোল সাম্রাজ্যের সামরিক সংগঠন নিয়ে আলোচনা করব। চোলদের একটি সুসংগঠিত সেনাবাহিনী ছিল, যার প্রধান বা শীর্ষে ছিলেন রাজা। সেনাবাহিনীরা কিন্তু চারটি ভাগে বিভক্ত ছিল। 1 নম্বর পদাতিক, 2 নম্বর অশ্বারোহী, 3 নম্বর হস্তিবাহিনী এবং 4 নম্বর নৌবাহিনী। একটি চোল শিলালিপি থেকে জানা যায় যে 70টি রেজিমেন্ট নিয়ে চোল বাহিনী গঠিত ছিল এবং চোলদের সমগ্র সৈন্য সংখ্যা ছিল 150,000। তাদের হস্তি বাহিনীর সংখ্যা ছিল 60,000। উপকূল রক্ষা এবং সামুদ্রিক কাজকর্মের ব্যাপারে চোলদের সুদক্ষ নৌবাহিনী যথেষ্ট সহায়ক ছিল। রাজা ও রাজপুত্ররা যুদ্ধক্ষেত্রে সেনা পরিচালনা করতেন। রাজাদিত্য ও রাজাধিরাজ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন। দুজন চোল রাজা, রাজ আদিত্য এবং রাজাধিরাজ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন। চোল রাজারা জনহিতকর কার্যে প্রচুর অর্থ ব্যয় করতেন। প্রজাদের সুবিধার্থে রাস্তাঘাট নির্মাণ, কৃষিকার্যের জন্য জলসেচ, বাঁধ নির্মাণ, সেচ খনন, চিকিৎসালয়, বিদ্যালয় এবং দেবমন্দির নির্মাণ প্রভৃতি কাজে তারা প্রচুর অর্থ ব্যয় করতেন। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন কেমন ছিল, এটা নিয়ে এবার আমরা আলোচনা করব। চোল শাসন ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ দিক ছিল স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। সে যুগে গ্রামগুলি যে ধরনের স্বাধীনতা ভোগ করত এবং গ্রাম শাসনে গ্রামবাসীদের যে ক্ষমতা